فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسب حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে কমন রোগ হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র। সারা বিশ্বে এই রোগটি এখন আতঙ্কের নাম হিসেবে ছড়িয়ে পড়েছে, তবে আশার কথা প্রায় 70% প্রতিরোধযোগ্য এই রোগটি এবং আমাদের প্রায় সবার ঘরে বসবাস করা এই ডায়াবেটিস বহুমূত্র রোগটি নিয়ে আজ ষষ্ঠ পর্বের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুল। জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
ডাক্তার আবু কামরান রাহুল, পঞ্চম পর্বে ডায়াবেটিসের যে প্রভাব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পড়ে এবং তখন করণীয় এবং ওইসব অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিয়ে বিস্তারিত আলোচনা আপনি করেছেন। আজ ষষ্ঠ পর্বের আলোচনা শুরুতে নিজে নিজে গ্লুকোজ পরীক্ষার বিষয়টি নিয়ে যদি আলোচনা করেন, কিভাবে এই পরীক্ষা করা যায়, কোন যন্ত্র ব্যবহার করতে হবে, ডায়াবেটিসের মাত্রাটাও যদি আপনি একটু বলেন।
ধন্যবাদ। নিজে নিজে ডায়াবেটিস পরীক্ষা করা যেতে পারে দুটি ক্ষেত্রে। প্রথমত, আপনি সন্দেহ করছেন যে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা না, সেজন্য আপনি ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন। আর আরেকটি হচ্ছে, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি জানতে চাচ্ছেন আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে কিনা না, তার মনিটরিং উদ্দেশ্যে আপনি নিজে নিজে গ্লুকোজ পরীক্ষা করতে পারেন। নিজে নিজে গ্লুকোজ পরীক্ষা করার জন্য যে যন্ত্রটি আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে গ্লুকোমিটার। গ্লুকোমিটার বাজারে 500 টাকা থেকে শুরু করে 3,000-4,000 টাকাও আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী ডায়াবেটিস সমিতি স্বীকৃত এরকম একটি গ্লুকোমিটার কিনতে পারেন। আর ডায়াবেটিস পরীক্ষা করার উপযুক্ত সময় হচ্ছে সকালে, একদম খালি পেটে আপনাকে 1 ফোঁটা পানিও খেতে পারবেন না, এই অবস্থায় সবচেয়ে ভালো রেজাল্ট আসে। ফাস্টিং বলতে বোঝাচ্ছে আপনার কমপক্ষে 8 ঘন্টা বা তার বেশি। ধরুন আপনি রাত্রে 12টায় খাওয়া দাওয়া শেষ করেছেন, তাহলে সকাল 8টা বা তার পরবর্তীতে আপনি ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন। এছাড়াও যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে করতে পারেন, দুপুরে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে, রাতে খাওয়ার আগে এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পরে করতে পারেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে ঠিক খাওয়ার পরপরই ডায়াবেটিস মাপাটা সাইন্টিফিক যুক্তিসঙ্গত নয়, কারণ 120 মিনিট বা 2 ঘন্টা পর যে ভ্যালুটা আসে সেটা আমাদের জন্য গুরুত্ব বহন করে। গ্লুকোমিটারের সাহায্যে আমরা সাধারণত ক্যাপিলারি ব্লাড গ্লুকোজটা মেপে থাকি। আমাদের হাতের আঙ্গুলের মাথায় আমরা সাধারণত অ্যালকোহল প্যাড দিয়ে জায়গাটা মুছে নেই এবং সাথে সাথে আমরা দেখে নিব যে আমাদের যে স্ট্রিপ এবং মেশিনের সাথে কোডটা মিলাতে কিনা না। মিল থাকলে তারপরে আমরা লেন্সের দিয়ে ফিঙ্গার প্রিক করতে হবে এবং সাথে সাথে ব্লাড বের হয়ে আসবে। ব্লাড বের হয়ে আসলে সেটা স্ট্রিপের মাথায় লাগিয়ে তার পরবর্তীতে মেশিনে দিলেই সেটা রিডিং চলে আসবে এবং সেটা খাতায় আপনি নোট আকারে লিখে রাখতে পারেন পরবর্তীতে আপনাকে মনিটরিং উদ্দেশ্যে।
নিজে নিজে গ্লুকোজ পরীক্ষার পর দেখা গেল সেটি স্বাভাবিকের চেয়ে বেশি, তখন রোগী কি করবেন?
নিজে নিজে ডায়াবেটিস পরীক্ষা করার পর যদি আপনি দেখেন ব্লাড গ্লুকোজটা অনেক বেশি হয়ে গেছে গ্লুকোমিটারের মাধ্যমে, যাদের ডায়াবেটিস ছিল না কিন্তু আপনি সন্দেহ করছেন যে ডায়াবেটিস হতে পারে, তাদের ক্ষেত্রে মাত্রাটা হচ্ছে 6.1 বা তার বেশি যদি থাকে, তাহলে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে। তিনি নিশ্চিত করবেন আপনার ডায়াবেটিস আছে কিনা না। সেটা পরবর্তীতে আপনাকে OGTT নামক একটি পরীক্ষা আছে, HbA1c নামক পরীক্ষা আছে এবং অন্যান্য হিস্ট্রি নিয়ে আপনাকে নিশ্চিত করবেন আপনার ডায়াবেটিস আছে কিনা না। আর যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে লক্ষ্যটা সাধারণত থাকে সকালে অভুক্ত অবস্থায় 4-7 মিলিমোল পার লিটার এর মধ্যে রাখা এবং খাওয়ার 2 ঘন্টা পর 10 মিলিমোল পার লিটার এর মধ্যে রাখা। এখন কারো যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমরা ডায়াবেটিস চিকিৎসা সাধারণত 3Ds বলি, যেটা হচ্ছে আপনাকে ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ। তাহলে আপনাকে শুধু ডায়াবেটিসের ওষুধ বাড়াইলে হবে না, আপনাকে বুঝতে হবে যে আমার ডায়েটে কোনো সমস্যা হতে পারে, আমার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হবে, আমাকে মিষ্টি এবং মিষ্টিতে খাবারটা আরেকটু কমাতে হবে, আমাকে প্রতিদিন আমার ব্যায়াম ঠিক আছে কিনা না, প্রতিদিন আধা ঘন্টা মধ্যম গতিতে আমি হাঁটছি কিনা না সেটা আমাকে নিশ্চিত করতে হবে। এবং এটা নিশ্চিত হওয়ার পরবর্তীতে যদি আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের বাইরে থাকে, মাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন।
শ্রোতা পাঠক বন্ধুরা, ডায়াবেটিস নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুলের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছে শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও আলোচনায় ফিরে এলাম। ডাক্তার রাহুল, ডায়াবেটিসের কোন স্তরের রোগীকে ইনসুলিন নিতে হয়, নিজে নিজে কিভাবে ইনসুলিন ইনজেকশন নিতে হয়, সে বিষয়টিও যদি আপনি বুঝিয়ে বলেন।
ধন্যবাদ। কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের চিকিৎসা ইনসুলিন দিয়ে শুরু করতে হয়, যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, গর্ভকালীন ডায়াবেটিস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটা ডায়াবেটিসের মাত্রা অনেক গুণ বেড়ে যায়, ডায়াবেটিসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর, ডায়াবেটিস ধরার পর পড়ার সময় ডায়াবেটিস নেত্রোপ্যাথি, কিডনি ফেলিয়ার, লিভার ফেলিয়ার ইত্যাদি থাকলে সেক্ষেত্রে আপনাকে ইনসুলিন নেওয়া লাগতে পারে। কারো হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হলেও সাময়িক ইনসুলিন নেওয়া লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করলেও পরে অবস্থার উন্নতি হলে মুখে আবার ওষুধ দিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করা যেতে পারে। শরীরে ইনসুলিন ইনজেকশন দেওয়ার স্থানগুলো হচ্ছে পেটের নাভির চারপাশে, ত্বকের নিচে, উরুর উপরিভাগের সামনের ত্বকের নিচে চর্বিতে, বাহুর উপরিভাগের বাহিরের অংশের ত্বকের নিচে চর্বিতে, নিতম্বের উপরিভাগের ত্বকের নিচে, এসব জায়গায় আমরা ইনসুলিন ইনজেকশন নিয়ে থাকি। ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে প্রথমেই দুই হাতের তালুর মধ্যে ইনসুলিনের বোতল ধরে ভালোভাবে গড়িয়ে নিন, তবে জোরে ঝাঁকুনি দিতে পারবেন না, গুলা ইনসুলিনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। যতটুকু ইনসুলিন দরকার সেই পরিমাণ বাতাস সিরিঞ্জের মধ্যে টেনে নিন এবং বোতলে ঢুকিয়ে দিন। এখন সুচ্ছ বোতলটি উল্টো ধরুন, দেখবেন এমনিতেই সিরিঞ্জে পরিমাণ মতো ইনসুলিন এসে গেছে, প্রয়োজন হলে হালকা টান দিতে হবে। এবার ইনসুলিন সহ সিরিঞ্জ টেনে বের করুন এবং সিরিঞ্জে যেন বাতাস বা বুদবুদ না থাকে সে বিষয়ে লক্ষ্য করুন। ইনজেকশন দেওয়ার স্থানটি চামড়া টেনে ধরে 45 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোনোকোনো ভাবে সুচ ঢুকে দিন। সিরিঞ্জের ইনসুলিন আস্তে আস্তে ভেতরে ঠেলে দিন, পরে সুচ টেনে নিন এবং ওই স্থানটা আস্তে ধরে রাখতে হবে 10 সেকেন্ডের মধ্যে, তবে মালিশ করা যাবে না। আর আরেকটি জিনিস মনে রাখতে হবে, 40 ইউনিট ইনসুলিনের জন্য 40 ইউনিট সিরিঞ্জ ব্যবহার করতে হবে এবং 100 ইউনিট ইনসুলিনের জন্য 100 ইউনিট সিরিঞ্জ ব্যবহার করতে হবে।
তো ডাক্তার আবু কামরান রাহুল, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছুটা সময় বের করে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ এবং রেডিও তেহরানের দেশ বিদেশের সকল শ্রোতা ও পাঠক সবাইকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, ডায়াবেটিসের ক্ষেত্রে 3DS অবশ্যই মেনে চলুন। এই 3DS হচ্ছে নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ, কায়িক পরিশ্রম, ব্যায়াম বা হাঁটা চলা এবং ওষুধ সেবন। যদি এসব ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তো আজ আর সময় নেই, আগামী সপ্তাহে সপ্তম পর্বের আলোচনায় আপনাদের সঙ্গ পাওয়ার আশা রেখে স্বাস্থ্য কথার আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো ও সুস্থ থাকুন। অমর কিংবদন্তি অমর হইয়া,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনায় আমরা ওমর খৈয়ামের যুগে সেলজুক রাজবংশের উত্থান ও সম্প্রসারণের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। আজও আমরা এ সম্পর্কে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সেলজুক রাজা তুঘরুল 1037 থেকে 1063 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বর্তমান ইরাকের দজলা ফোরাত নদীর তীরবর্তী এলাকা পর্যন্ত বৃহত্তর খোরাসান, ইরানের বিস্তৃত এলাকা এবং প্রতিবেশী ভূমি যেমন দক্ষিণ ককেশাস, ইরাক ও তুরস্কের একটি অংশ এবং বৃহত্তর আর্মেনিয়ার একটি অংশের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হন। ওই সময় সেলজুকদের সাম্রাজ্যের পরিধি বা বিশালত্ব ছিল বিস্ময়কর। সেলজুক রাজবংশের শাসন ক্ষমতার অবস্থাকে দুটি যুগে বা অংশে ভাগ করা যায়। একটি অংশ ছিল প্রথম তিন শাসক যেমন তুঘরুল, অলেপ, আরসালান এবং মালিক শাহের শাসনের যুগ, যেখানে তারা প্রবল প্রতিপত্তির সাথে শাসন করে গেছেন। আর দ্বিতীয় অংশ শুরু হয় মালিক শাহের মৃত্যুর পর, যা সেলজুকদের দুর্বলতা ও পতনের যুগ। প্রকৃতপক্ষে সুলতান মালিক শাহ সেলজুকির শাসনামলে এই রাজ্য শক্তি ও ক্ষমতার শিখরে পৌঁছেছিল এবং তারপরে এই রাজবংশের পতন ও বিভাজন শুরু হয়েছিল। আমরা হাকিম ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করছিলাম, যে সময় সেলজুকেরা শাসন করত, বিশেষ করে তিনি অলেপ, আরসালান এবং মালিক শাহর শাসনকাল দেখেছেন।
ইরানে সেলজুক সাম্রাজ্যের বিশালত্বের বিষয়টি ছাড়াও তাদের প্রতি ইতিহাসবিদদের দৃষ্টি আকর্ষণের অন্যতম কারণ ছিল সেলজুকরা মুসলিম বিশ্বের একটি বৃহৎ অংশের নেতৃত্ব গ্রহণ করতে সক্ষম হয়। 1959 খ্রিস্টাব্দে তারা আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদকে তাদের অধীনে নিয়ে আসে এবং আব্বাসীয় খিলাফতের উপর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে তারা মুসলিম বিশ্বের প্রথম আঞ্চলিক শক্তিতে পরিণত হয়। সেলজুকদের প্রতি ইতিহাসবিদদের দৃষ্টি নিবন্ধের আরেকটি কারণ হচ্ছে ক্রুসেডার ও খ্রিস্টানদের সাথে তাদের লড়াই। বর্তমান তুরস্কের বিভিন্ন শহরকে দখলে আনার জন্য বর্তমান ইস্তাম্বুলের বাইজান্টাইন সাম্রাজ্যের খ্রিস্টান রাজারা পশ্চিম ইউরোপের রাজাদের সাহায্যে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা পোষণ করে। রোমের পোপ আরবান দুই পশ্চিমের নাইটদেরকে ধর্মযুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানান। সেলজুকরা খ্রিস্টীয় 1096 সালে ক্রুসেডকে সহজে রুখে দেয়, কিন্তু প্রিন্সেস ক্রুসেডাররা ইজনিক, কোনিয়া, কাইসারি ও আন্তিওক এলাকা দখল করে নেয়। 1099 সালে তারা প্রতিশ্রুত ভূমি জেরুজালেম দখল করে ও ক্রুসেডার্স রাজ্য কায়েম করে। পরবর্তী 100 বছর উভয় পক্ষ দখল পাল্টা দখল চালিয়ে যায়, তবে খ্রিস্টানরা আর কখনোই তুরস্কের আনাতোলিয়ার দখল ফিরে পায়নি।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
সেলজুক সাম্রাজ্যের শাসকরা পূর্ব ও পশ্চিমের সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। আনাতোলিয়া 800 বছর ধরে খ্রিস্টান রাজ্য ছিল, তার আগে 1500 বছর ধরে হেলেনিস্টিক ছিল, কিন্তু সেলজুকদের অধীনে আনাতোলিয়া ধর্মীয় দিক দিয়ে ইসলামিক ও সাংস্কৃতিকভাবে প্রাচ্যের প্রভাবে আসে। সেলজুকরা সামরিকভাবে শক্তিশালী হওয়া ছাড়াও দেশের রাজনীতি, আইন ও ধর্মীয় বিষয় দেখাশোনার জন্য তারা পার্সি ও আরবদের নিয়োগ করত। সেলজুকদের শহরগুলোর কেন্দ্রে থাকত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা, যেগুলো ছিল আজকের দিনের বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। এই সাম্রাজ্যের উজ্জ্বল ব্যক্তিরা ছিলেন ওমর খৈয়াম আর সুফিবাদী কবি জালালউদ্দিন রুমি। আনাতোলিয়ার সেলজুক রাজধানী কোনিয়ায় বসবাস করতেন। সেলজুকদের সময় চার্চ ও সিনাগগের সংখ্যা বেড়ে যায়, যেটি এই মুসলিম শাসকদের ধর্মীয় সহনশীলতার উদাহরণ। সেলজুকদের সময় নির্মিত অসাধারণ স্থাপত্যের নিদর্শনগুলো যেমন সরাইখানা, মসজিদ, মাজার ও মাদ্রাসাগুলো এখনও বর্তমান তুরস্কের থিওদোপলিস, কোনিয়া, সেসেরা এবং তুর্কমেনিস্তানের মার্ভে গেলে দেখা যাবে।
দ্বিতীয় ক্রুসেডের যুদ্ধের পর থেকে সেলজুক সাম্রাজ্য টুকরো হয়ে ভেঙে পড়তে লাগল। খুব অল্প সময়ের জন্য তুঘরুল তিন আনাতোলিয়া ছাড়া সমগ্র সাম্রাজ্যের সুলতান ছিলেন। খাওয়ারেজমি সাম্রাজ্যের শাহ তেকিসের কাছে তিনি পরাজিত হন 1194 সালে। পুরো সেলজুক সাম্রাজ্য ধসে পড়ল। এই ছিল সেলজুকদের উত্থাপন ও পতনের ইতিহাস। কিন্তু 1300 শতকের প্রারম্ভে সেলজুক সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটলেও তাদের সংস্কৃতির প্রভাব মুসলিম বিশ্বে আজও বিদ্যমান। অটোম্যান সাম্রাজ্য ও আজকের তুরস্ক তাদের কাছে অনেক ঋণী। এছাড়াও সেলজুকরা ফার্সিকে সরকারি ও দরবারের ভাষা বানিয়েছিল এবং এই দরবারের মন্ত্রীরা যেমন উমিদ আল মুলক কান্দারি এবং খাজা নিজামুল মুলক তুসি তাদের জ্ঞান প্রজ্ঞা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সেলজুক শাসনামলের শহরগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেলজুকদের সূক্ষ্ম চিন্তাভাবনা, তাদের সুদূর ও অদম্য ইচ্ছাশক্তি এবং সৌন্দর্যবোধের কারণে জাক জমকপূর্ণ শহর ও অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রতি তাদের ব্যাপক ঝোঁক ছিল। ইরানের সংস্কৃতির বিকাশে সেলজুকদের এই সৌন্দর্য ও রুচিবোধ ব্যাপক ভূমিকা রেখেছিল।
সৌন্দর্যবোধের প্রতি সেলজুক শাসকদের এই আগ্রহের কারণে তারা বর্তমান তুরস্ক ভূখণ্ডেও অনেক ইরানি রীতিনীতি ও ঐতিহ্য নিয়ে আসে এবং সেখানে ইরানি ইসলামী শিল্পের বিস্তার ঘটায়। সেলজুক আমলের স্থাপত্য শৈলী টিকে থাকার কারণ পরীক্ষা করে দেখা গেছে, সেলজুক স্থাপত্যের অলঙ্করণে ইসলাম পূর্ব ও ইসলাম পরবর্তী সাসানীয়দের যুগের স্থাপত্য শৈলী ও সাজসজ্জার প্রভাব রয়েছে। ইরানের বেশিরভাগ ঐতিহ্যবাহী স্থাপত্য তৈরি হয়েছিল ইরানের প্রাচীন রীতি অনুযায়ী এবং এরপর এটি ইসলাম পরবর্তী যুগে স্থানান্তরিত হয়েছিল। সেলজুক যুগের স্থপতিরা অনেক বড় এবং দৃষ্টিনন্দন ইমারত নির্মাণ করেছিলেন। এরপর তারা ভবনগুলোর অঙ্গসজ্জায় সর্বশক্তি নিয়োগ করেছিলেন। সেলজুক আমলের বেশিরভাগ স্থাপত্য কাজে ইট ব্যবহার করা হয় এবং ইটের গাঁথনিতেও অসাধারণ শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। ইটের উপর খোদাইকৃত লিপি ও দৃষ্টিনন্দন ডিজাইন সেলজুক স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য। গম্বুজ নির্মাণে চমৎকার অলঙ্করণ ও ইটের ব্যবহারও ছিল উচ্চমানের এবং ইটের উপর খোদাই কর্ম বা বিভিন্ন কারুকাজ ছিল অত্যন্ত সুন্দর ও হৃদয়গ্রাহী।
সেলজুক শাসনামলের গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোর মধ্যে কাজবিন প্রদেশের আভাজ শহরের খারাকান টাওয়ার, তেহরান প্রদেশের রেই শহরে অবস্থিত তুগরুল টাওয়ার, সেমনান প্রদেশের দামগান শহরের পীর আলমদারের কবরের উপর নির্মিত স্মৃতিসৌধ, দক্ষিণ খোরাসানের সারাক্স উপশহরে অবস্থিত রোবাত সারাখ সরাইখানার কথা উল্লেখ করা যায়। এছাড়াও ইরানের আরও বহু স্থানে সেলজুক আমলের স্থাপত্য নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই ওমর খৈয়ামের যুগের সেলজুক রাজবংশের বিশালত্ব ও শক্তিমত্তার সাথে পরিচিত হলেন। আগামী অনুষ্ঠানে আমরা খৈয়ামের জীবনের আরও কিছু দিক তুলে ধরার চেষ্টা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
দর্পণ
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকাসহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইরানের সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকার বিষয়টি তুলে ধরব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব। পরিবেশনায় রয়েছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় নেতাদের সঠিক নেতৃত্ব ও ইমানদার সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকা এ অঞ্চলে শত্রুদের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। শত্রুরা ইরানের ভেতরে বিভেদ সৃষ্টি ও এদেশটিকে দুর্বল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পর বিপ্লবের রূপকার ইমাম খোমেনি নতুন করে সেনাবাহিনীকে গড়ে তোলার পদক্ষেপ নেন। তিনি ফার্সি ফারভার্দিন মাসের 29 তারিখকে সেনাবাহিনী দিবস হিসেবে ঘোষণা দেন। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। ছোট বড় বিভিন্ন শহরে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা ইরানের জনগণ ও ইসলামী প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য ঘোষণার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যদিকে ইরানের জনগণও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত সেনাবাহিনীর প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করে।
ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ বাখতিয়ারি বিপ্লব বিজয়ের পর প্রথম কয়েক বছরের ঘটনাবলী এবং সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বাইতুল মুকাদ্দাস সামরিক অভিযান পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন, ওই বছরগুলোতে বিপ্লব বিরোধীদের নানা অপপ্রচার সেনাবাহিনীকে মোকাবেলা করতে হয়েছে। তারা বলত সেনাবাহিনীর প্রয়োজন নেই এবং এই বাহিনী সংরক্ষণের পেছনে অযথা বহু অর্থ অপচয় হয়। এ অবস্থায় মরহুম ইমাম খোমেনি দেশের ভেতর ও বাইরে ইরানের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বের বিষয়টি উপলব্ধি করে আরও শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি সেনাবাহিনীর সদস্যদেরকে রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠানের নির্দেশ দেন, যাতে জনগণ ও তাদের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি হয় এবং শত্রুরা জনগণ ও সেনাবাহিনীকে আলাদা করে দেখানোর যে ষড়যন্ত্র করেছিল সেটাও যাতে ব্যর্থ হয়ে যায়।
সশস্ত্র বাহিনী যে কোনো দেশের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা একটি জাতির শক্তির প্রতীক। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা উৎখাতের জন্য কঠিন ষড়যন্ত্র মোকাবেলায় সেনাবাহিনী বিরাট বীরত্বের পরিচয় দিয়েছিল। তারা শত্রুর আগ্রাসন মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোর সবুজ সংকেতে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়। সেই যুদ্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো এবং এ অঞ্চলে তাদের তাবেদার দেশগুলো সাদ্দামকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। চাপিয়ে দেয়া ওই যুদ্ধে শত্রুরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল এবং তারা ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করতে পারবে। এজন্য তারা সাদ্দামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
কিন্তু চাপিয়ে দেয়া ওই যুদ্ধের বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং ইরানের জনগণকে রক্ষায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ও স্বেচ্ছাসেবী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সেকেন্ড ইন কমান্ড জনাব আজিমি নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, দক্ষ ও চৌকস সেনাবাহিনী সবসময় আমাদের প্রেরণার উৎস এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের বড় ভূমিকা রয়েছে।
শত্রুর আগ্রাসন মোকাবেলার পাশাপাশি দেশের যে কোনো জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদান রাখছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনী IRGC ও বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী সম্মিলিতভাবে কেরমানশাহ প্রদেশের বাম ও রুদবরে সংগঠিত ভূমিকম্প এবং সম্প্রতি বন্যা কবলিত এলাকার জনগণের সহায়তায় এগিয়ে এসেছিল। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই সম্প্রতি ইমাম আলী আলাইহিসালাম সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেয়, এমনকি বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর বিরাট অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী সত্যিকারের মর্যাদা সম্পন্ন একটি বাহিনী।
শুধু দেশের ভেতরেই নয়, একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানের সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী নিজেরাই তৈরিতে সক্ষম। ইরানের সেনাবাহিনী বর্তমানে এই অঞ্চলের অপ্রতিরোধ্য বাহিনীতে পরিণত হয়েছে। ইরানের সেনাবাহিনী সরাসরি যুদ্ধ কৌশলে এমন এক অবস্থানে পৌঁছে গেছে যে কোনো পর্যায়ে শত্রুর হুমকি কিংবা আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত। ইরান সহ সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় তারা অন্যতম নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় সেনাবাহিনী দিবসে এক বাণীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি সব সেনা সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাফিকে লেখা এক বার্তায় বলেছেন, সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।
এ দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে স্বাস্থ্যবিধি মেনে নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক নানা অর্জন ও সাফল্য তুলে ধরা হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সামরিক শিল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। যেসব নয়া সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 2টি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জুলফিকার ও আব্দুল মাজিদ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো শ্রোতবন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন ও দেশ প্রতিরক্ষায় এ বাহিনীর ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি ভালোই আছেন সবাই। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে সূরা বাকারার 94-98 আয়াতের তর্জমা ও ব্যাখ্যা উপস্থাপন করা হবে। এই সূরার 94-95 আয়াতে বলা হয়েছে,
ওই
ইহুদিদের বলে দিন, যদি পরকালের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে অন্য লোকদের বাদ দিয়ে, তবে তোমরা নিজেদের মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্যে কখনোই মৃত্যু কামনা করবে না, আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে অবহিত।
অতীতকাল থেকে ইহুদিরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি মনে করত। তারা বিশ্বাস করত বেহেশ তাদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং দোজকের আগুন তাদেরকে স্পর্শ করবে না, আর তারা আল্লাহর সন্তান ও তারই বন্ধু। এই মিথ্যা ধারণার বশবর্তী হয়ে তারা একদিকে তাদের খুশি মতো জুলুম অত্যাচার ও পাপ কাজ করত, আর অন্যদিকে আক্রান্ত হতো আত্মম্ভরিতা, গর্ব ও অহংকারের ব্যাধিতে। ফলে এই আয়াতে তাদের বিবেকের উপর বিচারের ভার ছেড়ে দিয়ে বলা হয়েছে, বেহেশত একমাত্র ইহুদিদের জন্য, যদি তোমাদের এ দাবি সত্য হয় তাহলে তোমরা কেন দ্রুত বেহেশতে যাওয়ার জন্য মৃত্যু কামনা করো না? কেন মৃত্যুকে ভয় পাও? মৃত্যু ভয় অনেকটা চালকের ভ্রমণ ভীতির মতো। ওই চালকই সফর করতে ভয় পায় যে রাস্তা চেনে না, জ্বালানি নেই, কিংবা অপরাধ করেছে, অথবা চোরাই মাল বহন করছে, বা গন্তব্যস্থলে থাকার কোনো জায়গা নেই। কিন্তু প্রকৃত মুমিন রাস্তা চেনে, সৎকাজের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করেছে, তওবার মাধ্যমে অপরাধ মার্জনা করে নিয়েছে, তার কাছে চোরাই কিছু নেই এবং পরকালেও তার রয়েছে বাসস্থান বা বেহেশত।
অধিকাংশ মানুষ যারা মৃত্যুকে ভয় পায় তাদের ভীতি মূলত দুটি কারণে। প্রথমত, তারা মৃত্যুকেই চূড়ান্ত ধ্বংস মনে করে। দ্বিতীয়ত, তারা হয়তো পরকালে বিশ্বাস করে কিন্তু নিজেদের পাপ ও অন্যায় কাজের জন্যে মৃত্যুকে ভয় পায়, কারণ মৃত্যুর পর থেকেই শুরু হয় মানুষের কৃতকর্মের হিসাব নিকাশ, আর তাই মৃত্যু যাতে দেরিতে আসে ইহুদিরা সেটাই কামনা করত। কিন্তু নবী রাসূল এবং আল্লাহর ওলিরা মৃত্যুকে বিনাশ ও ধ্বংস মনে করেন না, বরং একে আরেকটি জীবনের সূচনা বলে বিশ্বাস করেন। তারা তাদের কর্মে ও চিন্তায় কোনো অপরাধ করেননি বলে মৃত্যুকে ভয় পান না, বরং উদ্যম ও আগ্রহের সাথে মৃত্যুকে বরণ করে নেন। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, খোদার কসম, মৃত্যুর প্রতি আমার আকর্ষণ মাতৃস্তনের প্রতি নবজাতকের আকর্ষণের চেয়ে বেশি। 96 আয়াতে বলা হয়েছে,
ولتجدنهم احرص الناس على حياة ومن الذين اشركوا يود احدهم لو يعمر الف سنة وما هو بمزحزحه من العذاب ان يعمر والله بصير بما يعملون।
আপনি তাদেরকে, অর্থাৎ ইহুদিদেরকে, জীবনের প্রতি সবার চাইতে, এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন। তাদের প্রত্যেকে কামনা করে যেন হাজার বছর আয়ু পায়, অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। তারা যা কিছু করে আল্লাহ তা দেখেন।
على المرسلين।
রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এ আয়াতে বলা হয়েছে, বেহেশতের দাবিদার ইহুদিরা মৃত্যু কামনা তো করেই না, বরং অন্যান্য মানুষ এমনকি মুশরিকরা যারা পরকালে বিশ্বাস করে না এবং মৃত্যুকে জীবনের ধ্বংস বলে মনে করে, তাদের চেয়েও এ দুনিয়ার প্রতি তারা বেশি লোভী। তারা দুনিয়ার জীবনের প্রতি এতই আসক্ত যে পৃথিবীতে হাজার বছর জীবন যাপন করতে চায়, যাতে আল্লাহর শাস্তি থেকে দূরে থাকা যায় এবং জমা করা যায় দুনিয়ার ধন সম্পদ। কিন্তু আল্লাহ পাক জবাবে বলেন, তাদেরকে 1000 বছর বেঁচে থাকার সুযোগ দেয়া হলেও ওই দীর্ঘায়ু তাদের প্রাপ্য শাস্তি ঠেকাতে পারবে না, কারণ তাদের সমস্ত কাজ আল্লাহ দেখেন, কাজেই এই শিশুসুলভ চিন্তা তাদের জন্য কোনো ফল বয়ে আনবে না। এরপরে সুরার 97 ও 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين
আপনি বলুন, যে জিব্রাইলের শত্রু সে জেনে রাখুক, জিব্রাইল আল্লাহর নির্দেশে আপনার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং বিশ্বাসীদের জন্য পথপ্রদর্শক ও শুভ সংবাদ। যে কেউ আল্লাহ, তার ফেরেশতা, রসুলগণ এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু, সে জেনে রাখুক আল্লাহ নিশ্চয়ই সত্য প্রত্যাখ্যানকারীদের শত্রু।
রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন কিছু ইহুদি তাদের একজন পুরোহিত সহ রসুলের কাছে এসে কিছু প্রশ্ন করল। তাদের একটা প্রশ্ন ছিল, তোমার কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসে তার নাম কি? রসুল খুদা জবাবে বললেন, জিব্রাইল। তখন ইহুদিরা বলল, যদি ওহির ফেরেশতা মিকাইল হতো তাহলে আমরা ঈমান আনব, কারণ জিব্রাইল আমাদের শত্রু, সে আমাদের জন্য জেহাদের মতো কঠিন বিধান নিয়ে আসে। মানুষ যখন সত্যকে মেনে নিতে চায় না, তখন অজুহাত খুঁজে বেড়ায়, এমনকি তারা আল্লাহর ফেরেশতাকেও অযৌক্তিকভাবে দায়ী করে, যাতে সত্য থেকে পালিয়ে থাকা যায়। জিব্রাইল, মিকাইল প্রমুখ ফেরেশতাগণ নিজের থেকে কোনো বাণী আনেন না, তারা আল্লাহর বাণী পয়গম্বরদের কাছে পৌঁছে দেন। তারা কেবল আল্লাহ ও রাসূলের মধ্যে মাধ্যম হিসেবে কাজ করেন। তাই এটা অত্যন্ত স্পষ্ট যে ইহুদিবাদীদের এ দাবি ছিল ইসলাম গ্রহণ না করার একটি বাহানা।
আজকের আলোচিত আয়াতগুলোর শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, প্রত্যেক মানুষকে এমনভাবে জীবনযাপন করা উচিত যাতে সে যে কোনো সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে পারে। এই পৃথিবীতে কেউ যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করে এবং অপরাধের জন্য তওবা করে, তাহলে মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। দুই, দীর্ঘ জীবন গুরুত্বপূর্ণ কিছু নয়, একমাত্র আল্লাহর নৈকট্যের মাধ্যমে জীবন হয়ে ওঠে মূল্যবান। তাই দেখা যায় ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালাম তাঁর এক দোয়ায় বলেছেন, হে আল্লাহ, আমার আয়ু যদি তোমাকে মেনে চলার মাধ্যম হয় তাহলে তা বাড়িয়ে দাও, আর যদি শয়তানের অনুসরণের জন্য হয় তাহলে তা সংক্ষিপ্ত করে দাও। তিন, ধর্ম হল অনেকগুলো বিশ্বাসের সমষ্টি। তাই কেউ যদি বলে, আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তার ফেরেশতা আমার শত্রু বা ওই নবীকে বিশ্বাস করি না, তাহলে তার ঈমান নেই। সুতরাং একজন প্রকৃত মুমিন হল সেই যে আল্লাহ সব নবী ও সব ফেরেশতার প্রতি বিশ্বাস রাখে।
Yeah.
শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানেই শেষ করতে হচ্ছে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
যুদ্ধ ও আসল অপরাধী,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যুদ্ধ ও আসল অপরাধের শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসরে আমরা 1967 সালের আরব ও ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আলোচনা করব।
গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম ইসরায়েল ও তার পক্ষের পশ্চিমা শক্তিগুলোর বহু বছরের প্রচারণায় এটা বলা হতো যে 1967 সালের যুদ্ধ তেল আবিবের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল আরব দেশগুলোর পক্ষ থেকে, এবং ইহুদিবাদী এই অবৈধ রাষ্ট্র আত্মরক্ষায় নিয়োজিত হতে বাধ্য হয়েছিল মাত্র। অথচ বাস্তবতা হল ইসরায়েল ও তার সহযোগী পশ্চিমা শক্তিগুলোই এ যুদ্ধের জন্য ব্যাপক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছিল। পরবর্তীকালে ইসরায়েলি কর্মকর্তাদের কথা থেকেই এ বাস্তবতা বেরিয়ে পড়ে। এ প্রসঙ্গে আমরা সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী মোনাচেম বেগিন ও ইসহাক রবিনের স্বীকারোক্তি তুলে ধরেছি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাসা গ্রান্ডা রায় নানা যুক্তি তুলে ধরে প্রমাণ করেছেন যে 1967 সালের ওই যুদ্ধটা ইসরায়েলি বাঁধিয়েছিল। এর অন্যতম প্রমাণ, মিশরের নেতা নাসের তখন ইয়েমেনের গৃহযুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন, আর তিরান প্রণালী বন্ধ করাটা ছিল নিছক একটি প্রতীকী পদক্ষেপ। ইসরায়েলের মাত্র 2% বাণিজ্য বিনিময় ঘটত এই পানিপথ দিয়ে।
অবশ্য কাসাগান্ডা রায় মনে করেন, সে সময় ইসরায়েল সীমান্ত থেকে জাতিসংঘের শান্তিরক্ষা প্রত্যাহার করতে বলে মিশরের প্রেসিডেন্ট নাসের মারাত্মক ভুল করেছিলেন। রায় বলেছেন, নাসের এই ভুলটি করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের মিথ্যা প্রতিশ্রুতির কারণে। লিন্ডন নাসেরকে এই ভরসা দিয়েছিলেন যে ইসরায়েল হামলার পদক্ষেপ নেবেন না। সম্প্রতি মার্কিন সরকার তার গোপন তথ্যাগার থেকে যেসব তথ্য ফাঁস করেছে, সেসব তথ্য ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জনসন লাইব্রেরির দলিল প্রমাণের আলোকে দেখা গেছে মার্কিন সরকার এটা জানত যে দখলদার ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল মিশর ও সিরিয়া বিমান বাহিনীকে কয়েকদিনের মধ্যেই ধ্বংস করতে সক্ষম হবে। ইসরায়েল ঠিক কখন যুদ্ধ শুরু করবে মার্কিন সরকার সে বিষয়ে না জানলেও নানা তথ্য প্রমাণে দেখা যায় ইসরায়েল যে আরব দেশগুলোতে হামলার পাঁয়তারা করেছে ওয়াশিংটন তা ঠিকই জানত।
যুদ্ধ শুরু হওয়ার ঠিক 3 দিন আগে, অর্থাৎ 1967 সালের 3রা জুন, দখলদার ইসরায়েলের গোয়েন্দা বিভাগের প্রধান মীর আমিত ওয়াশিংটনে যান এবং উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তার ওই সফরের উদ্দেশ্য এটাই ছিল যে ইসরায়েল যদি আরব দেশগুলোতে হামলা চালায় তাহলে মার্কিন সরকার কোনো প্রতিবাদ বা আপত্তি জানাবে কিনা তা জানা। এই সাক্ষাতের সময় মার্কিন কর্মকর্তারা মীর আমিতকে জানান, মিশর ইসরায়েলে হামলা করতে চায় এমন কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই, তবে যদি যুদ্ধ হয়েই যায় তাহলে ওয়াশিংটন এটা জানে যে ইসরায়েল নাসেরের নেতৃত্বাধীন মিশরকে হারিয়ে দিতে সক্ষম হবে। ফলে ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিত হয়ে যায় যে 1956 সালের আরব ইসরায়েল যুদ্ধের বিপরীতে এবারের যুদ্ধে মার্কিন সরকার তেল আবিবেরই পক্ষ নেবে। 1956 সালের যুদ্ধের সময় মিশর থেকে সরে আসার জন্য দখলদার ইসরায়েলকে চরমপত্র দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার।
যাই হোক, 1967 সালের 6 দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 242 নম্বর প্রস্তাবে এই যুদ্ধে অধিকৃত আরব দেশগুলোর সমস্ত অঞ্চলের উপর দখলদারিত্বের অবসান ঘটাতে ইসরায়েলকে নির্দেশ দেয়। কিন্তু বর্ণবাদী ইসরায়েল মার্কিন মদদের জোরে কেবল এই বাধ্যতামূলক প্রস্তাবই নয়, বরং জাতিসংঘের কোনো প্রস্তাবই কখনো বাস্তবায়ন করেননি। অথচ মার্কিন সরকার ইচ্ছা করলে জাতিসংঘের ওই প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে পারত, এবং ফলে ইসরায়েল 1967 সালের জবরদখল করা সমস্ত আরব অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হতো। আসলে মার্কিন সরকারের অভ্যন্তরীণ রাজনীতি ও ক্ষমতার বিশেষ অবকাঠামোসহ নানা কারণে দেশটির সরকার ইসরায়েলের উপর এ বিষয়ে চাপ সৃষ্টি করতে রাজি নয়, ও তা করতেও সক্ষম নয়। মার্কিন সরকার প্রতি বছর ইসরায়েলকে $350 billion অর্থ সাহায্য দিয়ে থাকে। এ অর্থের সাহায্য ছাড়া দখলদার ইসরায়েল তার আগ্রাসীয় দখলদারিত্বের নীতি অব্যাহত রাখতে সক্ষম নয়। মার্কিন সরকার এ ধরনের সহায়তা বন্ধ করলে বা বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও ফিলিস্তিন দখলদার ইহুদিবাদী নেতারা বিশ্ব সমাজ ও জাতিসংঘের নির্দেশগুলো মানতে বাধ্য হতো।
কিন্তু মার্কিন সরকার কখনো এ ধরনের হুমকিও দেবে না, আর মার্কিন সরকারের এ ধরনের নীতির কারণেই এই সরকার মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে এবং অন্যান্য অঞ্চলেও স্বাধীন চেতা ও মুক্তিকামী জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে মার্কিন অযৌক্তিক নীতিতে পরিবর্তনের কোনো দূরবর্তী সম্ভাবনাও কেউ দেখছেন না। যাই হোক, ফিলিস্তিনে ইসরায়েলি জবরদখল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অমীমাংসিত সংকট। এর ফলে বেশ কয়েকটি ধ্বংসাত্মক যুদ্ধ সংঘটিত হয়েছে। শুধু তাই নয়, এই ফিলিস্তিন সংকটের ন্যায়সঙ্গত সমাধান হচ্ছে না বলে গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিতিশীলতা বিরাজ করছে।
মূলত দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্য ও মার্কিন সরকারের অন্ধ সমর্থনের কারণেই এই অবৈধ সরকারের দম্ভ ও উদ্ধত দিনকে দিন বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল তার সন্ত্রাসী ও সম্প্রসারণকামী তৎপরতা অব্যাহত রেখেছে, ফলে আরব সরকারগুলোর সঙ্গে আবারও ইসরায়েলের যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে। বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মনে করেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া হিসেবে বিরাজমান ইসরায়েলকে পুরোপুরি নির্মূল করা ছাড়া এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না, আর একমাত্র সশস্ত্র প্রতিরোধ এবং মুসলিম ও আরব দেশগুলোর ঐক্যই এই কাঙ্ক্ষিত শান্তি ফিরিয়ে আনতে পারে। ফিলিস্তিনিদের ইন্তিফাদা, গণজাগরণ ও হামাসের নেতৃত্বে গাজাবাসী সশস্ত্র প্রতিরোধ এবং লেবাননের হিজবুল্লার সশস্ত্র প্রতিরোধের বিষয়কর সাফল্যই এই বাস্তবতার সবচেয়ে ভালো দৃষ্টান্ত ও প্রমাণ।
Thank you. Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո ձեզ, ցանկակեն բարեկամներ, բարի երեկո մեր շատ սիրելի մշտականում գնդիր։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ձայնի ռադիոն է ուղիղ եթերում, ողջանում ձեզ, ցանկանում առողջություն և խաղաղություն։ Սկսում ենք 2 ժամյա երեկոյան մեր աշխատանքը։ Մայրաքաղաք Թեհրանում ժամը 18:55 րոպե, թվականից հուլիսի 9-ն է, Իրանում 1404 թիվն է, թիրամսի 18-ը։ Ձեզ ենք ներկայացնում չորեքշաբթի երեկոյան ռադիո հաղորդումների ծրագրացանկը։ Ինչպես միշտ մեր երեկոյան աշխատանքը կսկսենք միասին լսելով մի գեղեցիկ երգ։ Ժամը 19:00-ին ուղիղ ռադիոյեթերում կհաղորդենք լուրեր։ Լրատվության բաժնում կլսենք մեր թղթակցի պատրաստած հաղորդումը։ Այնուհետև ձեզ կներկայացնենք քաղաքական մի հոդված։ Իսկ ծրագրի երկրորդ բաժնում Թեհրանի ռադիոն ձեզ կառաջարկի լսել հետևյալ հաղորդումները. Ոչ-ռագործիոնիստ ռեժիմի հարձակումները լրատվության վրա, Միացյալ Նահանգների հարձակումները իրանական միջուկային կայքերի վրա, իրանական հեքիաթները, հիշարժան այցելություն, Հոլիվուդ քադ և սովորենք պարսկերեն հաղորդումները։ Թանկագին բարեկամներ, շուրջ 2 ժամ հետևեք Իրանի Իսլամական Հանրապետության հայերեն ձայնի ծառայության ռադիո թողարկումներին։ Թեհրանի ուղիղ ռադիոյեթերում ձեզ համար աշխատում են Շողի Քեշիշյանը և Ալվինա Բաղդասարյանը։